রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। জি, এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো কোরআনে পাকের তেলাওয়াত, শুনবো আল্লাহ তাআলার জিকির হামদে বাড়ি তাআলা, এবং শুনবো কোরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা ভালো নিয়ত সহকারে শুনি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু সওয়াব, ভালো কিছু বিষয় আমরা অর্জন করতে পারবো। তো আসুন প্রথম আমরা নিয়ত করে নিই যে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনব। এই অনুষ্ঠানের মধ্য থেকে যে সকল মাদানী ফুল অর্জিত হবে, সেই মাদানী ফুলগুলোর উপর আমল করব এবং তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই নিয়তটাও করি যে অনেকেই দূর দূরান্ত থেকে আপনারা কল করে থাকেন এবং বলে থাকেন যে অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। তো এই যে ভালো লাগার বিষয়টি রয়েছে, সেটা আমরা চারিদিকে ছড়িয়ে দিই। আমরা তো অসংখ্য বিষয় ছড়িয়ে দিই, শেয়ার করি, মানুষকে বলি। তো এই যে ভালো বিষয়টি রয়েছে, মাদানী চ্যানেল রয়েছে, নেকির আলোচনা হচ্ছে, হ্যাঁ, অনেক সময় বাবা সন্তানকে বোঝাতে পারে না, সন্তান বাবাকে বোঝাতে পারে না, স্ত্রী স্বামীকে বোঝাতে পারে না, বা স্বামী স্ত্রীকে বোঝাতে পারে না, লজ্জা বোধ হয় বা বলতে দ্বিধা হয়। কিন্তু মাদানী চ্যানেল এরকম একটি মাধ্যম যে আপনি যদি এটা আপনার ঘরের মধ্যে চালু করতে পারেন, মাদানী চ্যানেল স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে বুঝিয়ে দিবে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বুঝিয়ে দিবে, বাবার পক্ষ থেকে সন্তানকে বুঝাবে, সন্তানের পক্ষ থেকে বাবাকে বুঝাবে। তো এই ভালো বিষয়টিকে আমরা যদি চাই আমাদের সমাজে, আমাদের দেশে সর্বত্র ছড়িয়ে পড়ুক, শান্তি প্রতিষ্ঠা হোক, তো মাদানী চ্যানেলকে আরও বেশি থেকে বেশি আমাদের আম করতে হবে। সুতরাং এই নিয়তটি আমরা করতে পারি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জয়েন করেছি, ফেসবুকের মাধ্যমে জয়েন করেছি, আমরা এই অনুষ্ঠানটি আমরা শেয়ার করবো ইনশাআল্লাহুল করিম। আজও আমরা যে রহমতপূর্ণ প্রবাদের প্যাটার্ন রয়েছে, প্রথমে কোরআন পাকের তিলাওয়াত হামদে বারি তাআলা, এরপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহুল করিম। প্রথমত আসুন আলোচনা বা প্যাটার্নে প্রবেশ করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া বালাগতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করে, তার দুরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয়, অতপর আমিও তার জন্য দোয়া করি। এবং এই দুইটি ব্যতীত তার জন্য অতিরিক্ত আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা একবার দুরুদ শরীফ পাঠ করার কারণে তার জন্য 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কি আলোচ্য বিষয় রয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা শুনব, জানব। প্রথমত আমরা আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে ওই তেলাওয়াত যা শ্রবণ করলে ব্যক্তির ঈমান বৃদ্ধি পায়। কোনো ঈমানদার যখন কোরআনে পাকের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে, তার শরীরের যে পশমগুলো রয়েছে সেগুলো পর্যন্ত, হ্যাঁ, দাঁড়িয়ে যায়, কাটা দেয় শরীর। তো আমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করি, এটা হচ্ছে সেই কালাম যেটা হচ্ছে আমার রবের কালাম, যেই কালামের সাথে কোনো কালামের তুলনা হয় না। তো আসুন আমরা মনোযোগ সহকারে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. صدق الله العظيم.
سبحان الله. আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, সেখানে কিছু বিষয় আমাদেরকে বলা হয়েছে। আমরা যদি দেখি এবং বিশেষত সূরা ইয়াসিন শরীফ যেটা রয়েছে, যদি কেউ আমরা অধ্যয়ন করি এবং এর তর্জমা কী রয়েছে, তাফসির কী রয়েছে, শানে নজুল কী রয়েছে, কোন আয়াত কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কী রয়েছে, বা এর মধ্যে আমাদের জন্য নসিহতই বা কী রয়েছে, তো দেখব অসংখ্য নসিহতের মধ্যে রয়েছে। তন্মধ্য হতে অন্যতম একটি নসিহত তো এটি যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون. যে কিয়ামতের দিনের অবস্থা এরকম হবে, যেটা সূরা ইয়াসিনের অন্যতম একটি বার্তা। আমরা তো আজ অনেক কিছু লুকিয়ে ফেলি, চার দেয়ালের মধ্যে আমরা গুনাহ করি, একা একে গুনাহ করি, কেউ জানে না। তো আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখ কথা বলতে পারবে না। দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তো কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যে ওই দিন আল্লাহ তাআলা বলছেন আমার সাথে তোমাদের যে হাত রয়েছে বা তাদের যে হাত রয়েছে সেগুলো কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাগুলো সাক্ষ্য দিবে যে তারা আসলে কী করেছে, এই পায়ে হেঁটে কোন জায়গায় গিয়েছে, এই পায়ে পাকে কোন কাজে ব্যবহার করেছে। তো আমাদের কোরআনে পাকের যে তিলাওয়াত রয়েছে, এটা অর্থ সহকারে পড়া পড়তে চেষ্টা করা উচিত, জানা উচিত। আর মাদানী চ্যানেল তো রয়েছে, আপনাদেরকে শোনাচ্ছে, অর্থ নিচে দেখাচ্ছে, এবং সুন্দর তেলাওয়াত, বিশেষত সূরা ইয়াসিনের তেলাওয়াত আমরা শুনি, এবং মাগরিবের পর আমরা সূরাতুল মুলুকের তেলাওয়াত শুনে থাকি। বুজুর্গানে দিনের এই তেলাওয়াত শোনা নিয়ে অসংখ্য ঘটনা রয়েছে। তাদের মধ্যে যে কী ধরনের প্রভাব বিস্তার করত যখন তারা তেলাওয়াত শুনতেন, আমরা এই বিষয়ে কিছু আজ ইনশাল্লাহ শুনব। মূল আলোচনা শুরু করার পূর্বে আলোচ্য বিষয় কী রয়েছে সেটাও আমরা জানবো, তবে আসুন এর পূর্বে আমরা একটি হামদে বাড়ি তালা শুনে আসি। আমরা আজ এমসিআর থেকে একটি হামদে বাড়ি তালা, বা আজের কালাম যেগুলো রয়েছে আমরা এমসিআর থেকে ইনশাল্লাহ সেগুলো শুনবো, যে আমাদেরকে একটি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন।
হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে, প্রিয় দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা, পাথর করল জিক্রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বিলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি, প্রিয় বিলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন থাকেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাগানো কালেমা শোনায় পক্ষীও কালেমা শোনায় পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায় বাগানো কালেমা শোনায় পক্ষীও কালেমা শোনায় পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায় বলে সকল জিন বশর বলে বৃক্ষ বলে পাথর বলে বৃক্ষের সব পাতা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গোসে আজম হক না তিনি হক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গোসে আজম হক না তিনি হক না আহমদ রাজা খান মনে পড়ে কিসেই কথা নব্বই লক্ষ কে খাজা পড়ালেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাল্লাহ আমরা খুবই চমৎকার একটি আমদে বাড়িতে আলা শুনলাম ইমরান আত্মানি মাদানি ভাইয়ের কণ্ঠে যেটা অনেক দর্শকেরই অনেক সময় শুনতে মন চায় যে এটা যদি আমাদেরকে শুনিয়ে দিতেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আর খুবই চমৎকার অনুবাদও হয়েছে কালামটি এবং পরিবেশনা করা হয়েছে খুবই চমৎকারভাবে আজ যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য খুবই হৃদয়ে গাথার মতো এবং নিজেদেরকে পরিবর্তন করার মতো চিন্তা ভাবনা করার মতো একটি বিষয় সে বিষয়টি হচ্ছে কবরের প্রথম রাত আমরা পরকালে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে মৃত্যুর পর আমাদেরকে কবরে যেতে হবে সেই কবরের যে জীবন রয়েছে সেটাকে আলামে বারজাখ বলা হয় সেই আলামে বারজাখ যে বিষয়ের মাধ্যমে শুরু হবে সেটা কবরে প্রবেশের মাধ্যমে এবং এর যে প্রথম রাত রয়েছে এই ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন তারা এই রাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন মুনকার যে নাকির রয়েছে যারা কবরে প্রশ্ন করবেন তাদের অবস্থা সম্পর্কে বলেছেন কি কি প্রশ্ন হবে সেটাও আগে ফাঁস করে দেওয়া হয়েছে উত্তীর্ণ হলে কি রকম হবে এবং যদি কেউ উত্তীর্ণ না হয় ব্যর্থ হয় তাহলে তারই বা কী অবস্থা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা উলামায়ে কেরামগণ করেছেন তো আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাকিব আত্তারি মাদানি ভাই এবং এর পাশাপাশি আমাদের সাথে উপস্থিত হয়েছেন রাজীব আত্তারি ভাই তাদের উভয় থেকে ইনশাল্লাহ আজ এই বিষয়ে কিছু আলোচনা শুনব কোরআন ও হাদিস থেকে এবং আমাদের বুজার জ্ঞানের দিন আমাদেরকে কীভাবে সতর্ক করেছেন বা আমাদের যে বিষয়টি রয়েছে আমরাই বা এখান থেকে কী নিতে পারি কী করতে পারি আমি পূর্বে বলেছিলাম যে কোরআনে পাকের তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা ইনশাল্লাহ প্রথমে তাদের থেকে কিছু এ বিষয়ে শুনে তারপর ইনশাল্লাহ ওই বিষয়টি যে কোরআনে পাকের সাথে এই যে আজকের আলোচনার এর কি সম্পর্ক রয়েছে বা আমরা এত আলোচনা শোনার পরও কেন পরিবর্তন হচ্ছে না আর পূর্ববর্তী বুজুর্গানের দিনের মধ্যে কীভাবে সেই পরিবর্তনটা হতো তারা সাধারণ সামান্য আলোচনা শুনেই তাদের অবস্থা কতটা পরিবর্তন হতো তো উভয়টা বিষয় নিয়ে কিছু ইনশাল্লাহ বলার চেষ্টা করব প্রথমত যাব রাকিব আত্তারি ভাইয়ের কাছে যে আজকের যে বিষয় রয়েছে কবরের প্রথম রাত এটা তো ভাবতেই অন্যরকম লাগে যে আমাদের এরকম অবস্থা যে এই ঢাকা শহরের মধ্যে যদি বলি প্রায় আড়াই কোটি থেকে তিন কোটি মানুষ বসবাস করে, এতটা গ্যাদারিং। এক রুমের পর আরেক রুমের মানুষ রয়েছে, একটু পর পর আমরা বিল্ডিং দেখি। তারপরও যখন রাত্রেবেলায় যদি কারেন্ট চলে যায় আর বাসার মধ্যে যদি একাকি থাকি বা কোনো একটি ফ্লোরের মধ্যে আমি একা বসবাস করছি, তখন ছটপট করতে থাকি, না জানি কি হচ্ছে, কি হবে, কেউ আক্রমণ করে কিনা বা কোনো কিছু আসছে কিনা, এই ধরনের বিষয়গুলো কাজ করতে থাকে। এবং অনেকের তো টেনশনে ঘুম আসে না, বা অনেক সময় দেখা যায় যে গ্রামের যারা আছে যে দিনের বেলায় তো স্বাভাবিক কাজকর্ম করছে, অনেক জায়গায় চলেও যাচ্ছে, রাতের বেলায় কোনো এক জঙ্গল পাড়ি দিতে হবে, ভয়ে পাড়ি দিচ্ছে না, না জানি এই জঙ্গল পাড়ি দিতে গেলে কি হয়। অথচ জঙ্গল পাড়ি দিতে কতক্ষণ লাগবে, দুই মিনিট, তিন মিনিট, উদাহরণস্বরূপ। বা কোনো একটি জনহীন মানব জনমানবহীন একটি এলাকা বা কোনো একটি স্থান, রাতের বেলায় যদি বলা হয় যে এই স্থানটি আপনাকে পাড়ি দিতে হবে, দশ মিনিট হয়তো লাগবে, কিন্তু ভয়ে কেউ পাড়ি দিতে চাইবে না, দশ মিনিটেরও তো একটি ব্যাপার। তারপরে যদি জুড়ে চিৎকার দিয়ে কেউ না কেউ তো চলে আসবে, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যদি কাউকে ফোন করে, মোবাইল করে, তারপরে না কেউ চলে আসবে, তাকে উদ্ধার করবে, তারপরও ভয়ে কেউ এই জায়গাগুলো যাবে না। বা কবরস্থানেই যদি বলা হয় যে আপনি কবরস্থানে আজকে রাতটা অতিবাহিত করুন, সেই কবরস্থান বাড়ির পাশে আছে, সেখানে যদি কোনো বিপদের সম্মুখীনও হয় ডাক দিলে মানুষ চলে আসবে। এই যে বিষয়গুলো রয়েছে, দশ মিনিট, একটি রাত, হাজারো মানুষ আমাদের আশেপাশে, তারপরও সামান্য অন্ধকার আমরা সহ্য করতে পারি না, সামান্য একাকিত্ব ভয়ে আমরা পার করতে পারি না। এই যে কবরের রাত যেটা রয়েছে, সেখানে একাকী যেতে হবে, আর সেই যে একাকিত্ব, সেখানের যে অন্ধকার, এটা আসলে কতটা ব্যাপক, কতটা ভয়াবহ, হয়তো আজকের আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো। তো এই বিষয় সম্পর্কে আপনি কি বলবেন, যে কবরের প্রথম রাতটা আসলে কেমন হবে? কুরআন ও হাদিস উলামায়ে কেরামগণ কি বলেছেন এই ব্যাপারে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের এমন একটি বিষয় যেটি আমাদের হাসি মুখগুলোকেও গম্ভীর করে তোলে, চোখের কোনোই অশ্রু জমে যায়, অশ্রু জমে যায় আমাদের, আর যেটি চিরন্তন সত্য আমরা সবাই জানি, যেটি দীর্ঘ সফর আমাদের কবর, যে কবরে আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে, আর সেই কবরটিকে আসলে আমরা ভুলে যাই। এমন একটি রাত আসবে আমাদের জীবনে যেই রাতের পর নতুন একটি রাত আমরা দুনিয়াতে অতিবাহিত করতে পারবো না। এমন একটি দিন আসবে যে দিনের পর আমরা দুনিয়াতে অন্য কোনো দিন পাব না, আমরা প্রতিনিয়তই নতুন একটি ভোরের অপেক্ষায় থাকি। কিন্তু এমন একটি সময় আসবে যখন আমরা নতুন একটি ভোর আমরা পাব না, নতুন একটি সূর্য আমরা দেখতে পারব না। হঠাৎ একদিন যখন আমাদের ইন্তিকাল হয়ে যাবে, আমরা এ দুনিয়াতে আমরা শ্বাস নিতে পারবো না, যখন সেটা আমাদের ফুরিয়ে যাবে, যখন আমরা মৃত্যুবরণ করব, তখন অনেকেই বলবে যে চোখগুলো, অনেকেই কান্নাকাটি করবে, অনেকেই মারা যাওয়ার পর অনেকেই অনেক রকমভাবে অভিযোগও করে তোলে, যখন প্রিয়জন মারা যায় তখন সহ্য করতে না পেরে অনেক আল্লাহ পাকের নিকট অভিযোগও করে তোলে।
জি জি।
অনেকজন হয়তো প্রিয়জন চলে গেছে এজন্য কান্না করবে, আফসোস আফসোস করবে, অনেকে হয়তো সামাজিক বজায় রাখতে তার সে কান্না করবে। তো এই যে মৃত্যু, যেটি কুরআনুল কারিমের মধ্যে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এটাই সত্য এবং এটাই চিরন্তন সত্য। যখন মারা যাবে তখন প্রিয়জন আসবে গোসল দিতে, আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদের জানাজা হবে, জানাজার মধ্যে আমাদের পরিচিত, প্রিয়জন, অপরিচিত অনেকে আসবে, আমাদের জানাজা দেওয়া হবে, যাদের জন্য আমরা দুনিয়াতে এত কিছু করেছি, এত টাকা ইনকাম করেছি, সম্পদ অর্জন করেছি, আমাদেরকে তাদেরকে দিয়েছি, যাদের সাথে আমরা চলাফেরা করেছি, যে যে জিনিসটা আপনিও তুলেছেন, যে একাকিত্ব আমরা থাকতে পারি না, সামান্য দুনিয়াতেই আমরা দিনের মধ্যেও একাকী আমরা অবস্থান করতে পারি না, ভয় করি, এমনকি রাতেও আমরা একা থাকতে পারি না, আমাদের অনেক একা লাগে। তো সেই কবরের মধ্যে আমরা একা আসলে কীভাবে থাকবো, কীভাবে অবস্থান করব, আমাদেরকে শুধুমাত্র একটি কাফনের কাপড়ই পরিধান করিয়ে দেওয়া হবে না, আমাদের এই দুনিয়ার এত এত যে কাপড় চোপড়, এত এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, আদার যেগুলো জিনিসপত্র আমরা কামাই করি আমাদের ঘরের মধ্যে, আলমারির মধ্যে বিভিন্ন জিনিসপত্র আমরা রাখি, সে জিনিসগুলো নিয়ে যাওয়ারও অনুমতি নেই। তো ওই মৃত্যুকে দেখা যায় শেষ পর্যন্ত আমরা ভুলে যাই, এবং আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানি কেরামগঞ্জ ছিলেন, যারা আউলিয়ায় কেরামগঞ্জ ছিলেন, যদি আমরা তাদের জীবনীকে অধ্যায় করি, তাদের লাইফ স্টাইলকে আমরা দেখি, যে তাদের প্রতিনিয়ত তাদের জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে তারা মৃত্যুর প্রস্তুতি বা কবরের প্রস্তুতি তারা নিতেন, এবং তাদের জীবনী অধ্যায় করলে আমরা দেখতে পাই যারা প্রতিনিয়ত তাদের মাঝে কবরের চিন্তা, কবরের প্রিপারেশন আমরা কীভাবে নিতে পারি, কীভাবে উত্তম পর্যায়ে আমরা নিতে পারি, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। একটি ঘটনা শেয়ার করব, যেটি ঘটনা আসলে আমাদের চোখকে আসলে খুলে দেয়, আমাদের উদাসীনতা থেকে আমরা বের হয়ে আসতে পারি। সেটি হচ্ছিল সেইদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা, যে তিনি একবার তার ঘরের দরজায় অপবিষ্ট ছিলেন। সেই সময় একটি জানাজা অতিক্রম হচ্ছিল, তো তিনি দেখতেছেন যে একটি ছোট মেয়ে সেই জানাজার পিছে যাচ্ছে, সেও যাচ্ছে, সে দৌড়তে লাগলো এবং বলতে লাগলো, হে আব্বাজান, তার বাবা মারা গেছিল। সে বলতে লাগলো যে আজ আমার এমন একটি সময় এসেছে যে সময়টি পূর্বে কখনো আমার আসেনি। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা এই ব্যথা ভরা কথা শুনে তিনিও একটু কান্না চলে আসলো, তিনিও অন্তরও বিগলিত হয়ে গেল। মমতার ভরা হাত সেই দুশ্চিন্তাগ্রস্ত মেয়ে, এতিম মেয়ের উপর তিনি হাত রাখলেন এবং বললেন যে মেয়ে, তোমার উপর সেই দিন আসেনি, বরং তোমার বাবার উপর এসেছে, যে তোমার বাবার সেই দিন পূর্বে কোনো আসেনি যেদিন আজকে এসেছে। পরের দিন সেই মেয়ে তার বাবার কবরে যাচ্ছে, এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলাও দেখলেন যে ওই মেয়েটি তার বাবার কবরে যাচ্ছে। সেই মেয়েটি তার বাবার কবরের পাশে গিয়ে তার বাবার কবরকে জড়িয়ে ধরল এবং তার গালকে কবরের মধ্যে রেখে দিল। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই শিক্ষা অর্জনের জন্য সেখানে গেলেন এবং এক জায়গায় লুকিয়ে গেলেন। তিনি দেখতে লাগলেন যে ওই মেয়েটি তার বাবার কবরের সাথে কী করছে। কবরস্থানে পৌঁছে সে বাবার কবরকে জড়িয়ে ধরে সে ওই ছোট মেয়েটি বলতে লাগলো যে হে আব্বাজান, আপনি অন্ধকার প্রদীপ ও কল্যাণকামী ছাড়া কবরের প্রথম রাত আপনি কিভাবে অতিবাহিত করছেন? গত রাত আমি ঘরে প্রদীপ জ্বালিয়েছিলাম, সেখানে আপনি ছিলেন, কিন্তু আজ আপনি কবরে আছেন, সেই কবরের মধ্যে প্রদীপ কে জ্বালিয়েছে? হে আব্বাজান, কাল রাতে তো আমি আপনার জন্য বিছানা করেছিলাম, আজ সেই কবরে আপনার জন্য বিছানা কে করবে? সে ছোট মেয়েটি বলতে লাগলো, হে আব্বাজান, কাল রাতে আপনার আমি হাত পা টিপে দিয়েছিলাম, আজ আপনার হাত পা কে টিপে দিবে? হে আব্বাজান, কাল রাতে আপনাকে আমি পানি পান করিয়েছিলাম, আজ আপনাকে কে পানি পান করাবে? সে মেয়েটি বলতে লাগলো, হে আব্বাজান, কাল রাতে শরীরে চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আপনাকে, কিন্তু আজ তো আপনি কবরে আছেন, আজ কে চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবে? হে আব্বাজান, কাল রাত তো চেহারার ঘাম আমি আপনাকে মুছে দিয়েছিলাম, আজ কে করবে? হে আব্বাজান, কাল রাত পর্যন্ত তো আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি, কিন্তু এখন যদি আপনি ডাকেন তাহলে কে শুনবে, কে আসবে? সেই মেয়েটি বলতে লাগলো, হে আব্বাজান, কাল রাতে যখন আপনার ক্ষুধা লেগেছিল তখন আমি আপনাকে খাবার দিয়েছিলাম, আপনি খেয়েছিলেন, তো আজ যদি আপনার ক্ষুধা লাগে তাহলে আপনাকে কে খাবার দিবে? গতকাল রাত আমি আপনার জন্য বিভিন্ন খাবার রান্না করেছিলাম, আজ আপনার জন্য কে খাবার রান্না করবে? হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই এই ছোট মেয়ের এই কথাগুলি শুনে তিনি পাশে আসলেন এবং সেই মেয়েটিকে বলতে লাগলেন যে মেয়ে, তুমি এভাবে বলো না, বরং তুমি এভাবে বলো যে কি বলো, যে হে আব্বাজান, দাফন করার সময় আপনার চেহারা কিবলামুখী করে দেওয়া হয়েছিল, যে আপনার চেহারা কি এখন কিবলামুখী আছে নাকি কিবলামুখ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে? হাসান বসরি রহমতুল্লাহ তাআলা ওই মেয়েকে বলতে লাগলেন যে তুমি এভাবেই বলো যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাফন পরিধান করে দেওয়া হয়েছে, তো আপনার কাফন কি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি সেটা পোকামাকড় খেয়ে নিয়েছে? তিনি বলতে লাগলেন, তুমি এভাবে বলো যে আপনাকে সুস্থ ও সবল শরীরে আপনাকে রাখা হয়েছে, আপনার শরীরটিকে এভাবে এখন আছে। তিনি বলতে লাগলেন যে হে আব্বাজান, আলেমগণ বলেন কবরের প্রথম রাত বান্দাকে ইমানের ব্যাপারে প্রশ্ন করা হয়, তো যখন এর কেউ উত্তর দিতে পারবে তখন সে এর কল্যাণকামী হবে, যদি কেউ উত্তর দিতে না পারে তখন হতাশায় থাকবে। তো হে আব্বাজান, আপনি কি উত্তর দিতে পেরেছেন? হে আব্বাজান, আলেমগণ বলেন যে কবর মৃত ব্যক্তিকে এমনভাবে চাপ দিবে যে হাড়গুলো চুরমার হয়ে যাবে। যে আপনা হে আব্বাজান, কবর কি আপনাকে মায়ের মতো জড়িয়ে ধরেছে নাকি আপনাকে এমনভাবে চাপ দিয়েছে যে আপনার হাড়গুলো ভেঙে গিয়েছে? তো এগুলো বলার পর যখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা ওই মেয়েকে এরূপ বললেন, এরূপ বলার পর সে মেয়েটি বলতে লাগলো যে হে আমার সর্দার, আপনার এই বিষয়গুলো, আপনার এই কথাগুলো আমাকে আমার ঘুম জাগিয়ে দিয়েছে, আমাকে উদাসীনতা থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলো আসলে ইমাম হাসান সাইয়দুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই এই মেয়েকে শিক্ষা দেয়া, প্রথমত এই মেয়েটি দুনিয়াবী যে বিষয়গুলো ছিল
দুনিয়াবী বিষয়ের সাথে কম্পেয়ার করে বোঝানো হচ্ছে যে
জি
কবরের জগতে কি সেই সেবাগুলো আপনি পাচ্ছেন
যে দুনিয়াতে যেগুলো।
রাকিব ভাই, ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে, আসলে রাতে যদি ঘুম না হয় তাহলে এই পাশ হই কখনো ও পাশ হই, বেশি গরম লাগলে ফ্যানের পাঙ্কাটা যেটা আছে, বাতাস রেগুলেটর যেটা আছে, এটা কমিয়ে আর একটু কম বাড়াই, আর যদি ঠান্ডা লাগে এটা কমাই, বেশি ঠান্ডা লাগলে শরীরে কাঁথা নেই, একটু গরম লাগলে আবার সেটা সরিয়ে দিই। অর্থাৎ দুনিয়াবি রাত একটু অতিবাহিত করার ক্ষেত্রে আমরা নানান ধরনের অ্যাক্টিভিটিস করি।
জি,
কখনো দেখা যাচ্ছে যে একদম বেশি নরম হয়ে গিয়েছে, ভালো লাগছে না, তো একটু কমিয়ে দেই, নিচ থেকে তুষক সরিয়ে, কখনো একদম শক্ত বিছানায় শুয়ে, আবার কখনো যে শক্ত ভালো লাগছে না তো নিচে তোষক জাজিম বিছিয়ে কি করি আর একটু নরম করে নিই। তো দুনিয়ার একটিরা অতিবাহিত করার জন্য এবং ঘুম না আসলে কত ধরনের আমাদের অ্যাক্টিভিটিস, আর এই মেয়ের কথাগুলো আমাদের চোখ খুলে দেয় যে আজ তো আমি আমার ঘরে প্রদীপ জ্বালিয়েছি, কালকেও জ্বালিয়েছিলাম, আপনি কি আপনার কবরে প্রদীপ জ্বালিয়েছেন? কে জ্বালাবে আমাদের কবরে প্রদীপ? গতকাল কালকে তো আপনাকে আমি সেবা দিয়েছি, আপনাকে শরীরে চাদর দিয়ে দেওয়া, সেবা যত্ন করা, আজকে সেগুলো করেছে। দুনিয়ার সাথে কবরের বিষয়টাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে, দুনিয়ার যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি আদৌ কি সেই সুযোগ সুবিধাগুলো আমরা কবরে যাওয়ার পর সেই প্রথম রাত্রে পাব? তো এক তো হচ্ছে দুনিয়াবি দিক থেকে, আর হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাই কিতাবে যে বর্ণিত হয়েছে কবরে কি হবে বান্দার সাথে, যে বান্দাকে তো আমরা কিবলামুখী করে দিব, আদৌ কি তার চেহারাটা কিবলামুখী হয়ে থাকবে যদি নেককার না হই আমরা, যদি আল্লাহ তার রসুল যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন দিয়েছেন সেই বিধান মোতাবেক যদি আমল না করি তাহলে কেবলামুখী এই সুন্দর পোশাক পরিধান করি আমাদেরকে রাখা হবে, সেই সুন্দর পোশাক কি আর সুন্দর আদৌ থাকবে? যেমনটা সাইয়দুনা উমর বিন আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ তাআলা আলের ব্যাপারে বলা হয় যে তিনি যাচ্ছিলেন কবরে, হঠাৎ তার একজন ব্যক্তি মারা গিয়েছে, যাচ্ছেন পিছনে হঠাৎ তার দেরি হলো, তো জিজ্ঞাসা করলো আপনার এত দেরি কেন হলো? বললো একজন এক কবর আমাকে প্রশ্ন করলো যে আপনি যাচ্ছেন, আপনি কি আমাকে প্রশ্ন করবেন না যে আমি মৃতদের সাথে কিরকম করি? তো বললেন যে অবশ্যই সেটা বলো তুমি। বললাম মৃতদের সাথে আমি করি হচ্ছে যে তার যে সুন্দর কাফর সেটাকে আমি প্রথমত ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, অতপর তার যে দেহ রয়েছে সেটাকে আমি খেয়ে নিই, আপনি কি প্রশ্ন করবেন না আমি তার গ্রন্থিগুলোর সাথে কিরকম করি? তার যে গ্রন্থিগুলো রয়েছে, জোড়াগুলো রয়েছে, হাত কবজি হাত থেকে আলাদা করে দেয়, হাত দেহ থেকে আলাদা করে দেয়, পায়ের গোড়ালি পায়ের হাঁটু সেটা পা থেকে আলাদা করে দেয়। তো কবর হচ্ছে ওই জায়গা যেখানে এই ঘটনাগুলো ঘটবে। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। যে চমৎকার আলোচনা শুনছিলাম কবর সম্পর্কে, যে কবর ছোট হোক বা বড় হোক, বৃদ্ধ হোক বা জোয়ান, প্রত্যেককে এই কবরের সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি কল্লু না সিংরাই কতুল মাউত যেটা শুনলাম, এটা তো আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হবে, কবরে তো আমাদেরকে যেতে হবে। এর চেয়ে বাস্তব যে প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে এই নিয়ে হয়তো কারো কোনো ডাউট নেই, প্রত্যেকে এটা বিশ্বাস করে, তুই চিরন্তন একটা সত্য বিষয়, আর যেটা সবাই বিশ্বাস করে, এর থেকে আমরা কিভাবে গাফিল থাকতে পারি? অনেক সময় গাফিল কেন হয় যে আসলে বয়ান আমাদের আসর করে না, এত চমৎকার বা এত হৃদয় বিদারক ঘটনা আমরা শুনি তারপরও মনের মধ্যে দাগ কাটে না, আসলে নর্মাল একটি বিষয় হয়েছে, কেন হয় এটা? এটাও তো একটা প্রশ্ন যে আসলে কেন হয় এটা। তো এই যে উলামায়ে কেরামগণ বলেন যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, বিষয়টা এখান থেকে আমাদের শুরু হয় যে ইউজ নিবুজ জাম্বা ফাইয়ুম কবসু মিনহু, বান্দা যখন গুনাহ করতে থাকে তখন তার অন্তরের মধ্যে একটি কালো ফোঁটা পড়ে, দাগ পড়ে। এরপর বলা হচ্ছে সুবমা ইউজ নিবুজ জাম্বা ফাইয়ুম কবসু মিনহু হাত্তা ইউখতামা আলাই, অতপর সে আবার গুনাহ করে, আবার আরো একটি কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে থাকে হাত্তা ইউখতামা আলাই, পুরো অন্তরের মধ্যে মোহর লেগে যায়, অর্থাৎ কালোয় পরিপূর্ণ হয়ে যায়, মনে হয় যে মোহর মেরে দেওয়া হয়েছে। অতপর বলা হচ্ছে ফায়াসমাউল খাইরা ফালা ইয়াজিদুলাহু মুসাওয়ান, সে তারপর কল্যাণকর কথা তো শুনে, তবে এই কল্যাণকর কথা কোনো ফায়দা দেয় না তাকে। তো আমরা যদি দেখি আমাদের সাথে এটাই হচ্ছে, এই যে এত নসিহত আমরা শুনছি প্রতিনিয়ত, আমার মোবাইলে অমুকের আলোচনা বেজে উঠছে, অমুকের কথা শুনছি, প্রত্যেকেই কোনো কিছু না কিছু দিনই আলোচনা করছে, নসিহত করছে, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, কেন নেই, কেন আসর করছে না? তো এটা আমার ভাবা উচিত, সেটা কি আমি ওই ব্যক্তি যে আমার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে? অনেক সময় বলে যে দেখো অমুক ব্যক্তি তো দেখো নামাজ পড়ছে না, অমুক ব্যক্তি দেখো তার চালচলন কীরকম, সে তো বেদিন হয়ে গিয়েছে, ধর্মের কোনো কাজকর্ম সে করে, অন্যের দিকে নয়। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কতটা পরিবর্তন হলাম, আমার কবরের প্রস্তুতি কতটুকু নেওয়া সম্পন্ন হয়েছে, আদৌ কি সেটা সম্ভব হয়েছে? আমাদের পূর্ববর্তী বুজুর্গানি দিনের ক্ষেত্রে বিষয়টা পাওয়া যেত, সাধারণ নসিহত তাদেরকে তাদের ঘুম হারাম করে দিত। যে হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি লোকদের নসিহত করছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো রাগ করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে রাগ করতে পারে না। আর এর পরবর্তী বলেন যে তাকওয়াবান ব্যক্তি সে নিজের মন মতো কখনো কাজ করতে পারে না, ইসলাম যা বলে সেটাই হচ্ছে শেষ গুণ, আমাকে সেটাই করতে হবে, সেটাই আমার জন্য আবশ্যক, সে মন মতো কোনো কিছু করতে পারে না। এরপর বলেন যদি কিয়ামত সংগঠিত না হতো বা কিয়ামত না হতো তাহলে তোমরা অন্য কিছুই দেখতে, অন্য কিছু বলতে কিয়ামত হবে, আল্লাহ তাআলার সামনে আমাদের হিসাব দিতে হবে, আমরা সকলে বিশ্বাসী, আমরা জানি মিজানের পাল্লা আমাকে যেতে হবে, আমরা জানি ফুলসিরাত আমাকে পাড়ি দিতে হবে, এরপরেও আমাদের যে অবস্থা, মানুষকে লোক ঠকানো, মানুষের সাথে অন্যায় করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা, শক্তি থাকলে ক্ষমতা প্রয়োগ করা, যদি কিয়ামত না হতো তাহলে লেভেলটা কোন পর্যায়ে যেত? আল্লাহ তো এটাই বলছেন যদি কিয়ামত না হতো তাহলে তোমরা অন্য বিষয়ে দেখতে। এরপর তিনি যে সূরা তাকবীর যেটা রয়েছে সেটা পাঠ করতে শুরু করলেন, ইদাশ শামসু কুব্বিরত, যে ওই দিন যখন সূর্যকে সূর্যের আলোকে লেপটিয়ে দেওয়া হবে, নিয়ে নেওয়া হবে। এবং এটা পড়তে পড়তে যখন তিনি বলেন ওয়াইদা সুহফ নুশিরত, যখন কিতাবগুলো সাহিফাগুলো অর্থাৎ আমল নামাগুলো খুলে দেওয়া হবে, সূরা তাকবীর পাঠ করতে করতে যখন এই আয়াতে তিনি পৌঁছলেন, ওই ব্যক্তি যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, ওই ব্যক্তি যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সুসংবাদ দিয়েছেন, ওই ব্যক্তি যে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উম্মতের মধ্যে সবচেয়ে যে শ্রেষ্ঠ, এটা পাঠ করার পর তিনি বেহুশ হয়ে গেলেন। যে কোরআনের এই আয়াতগুলো আমরাও তিলাওয়াত শুনছি কিন্তু আমাদের মধ্যে কেন প্রভাব বিস্তার করছেন? তাদের মধ্যে ওই বিষয়টা ছিল, তাদের অন্তর ছিল পরিষ্কার, তাদের উপর নসিহত কাজ করত। অনুরূপভাবে আরেকজন আলেমের ব্যাপারে এসেছে, একজন বুজুর্গের ব্যাপারে এসেছে, তাকে যদি বলা হতো যে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করি, তিনি বলতেন যে আমার সামনে পড়িও না, আমি নিতে পারবো না, এটা নিতে পারবো না। তো কোনো একদিন তার সামনে পাঠ করা হলো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, যে ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে, তাদেরকে সেখানে একত্রিত করা হবে, মেহমানদারি করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর যারা মুজরিম রয়েছে, গুনাহগার রয়েছে, তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে খেদিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে। যখন এই দুটি আয়াত ওই বুজুর্গের সামনে পাঠ করা হলো, তেলাওয়াত করা হলো, তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তো তাদের উপর নসিহত কাজ করত। তো আমি একটু ভাবি, এত চমৎকার আলোচনা তো হচ্ছে, এই কবর সম্পর্কে তো আলোচনা হচ্ছে, আমারই চোখের সামনে কবরস্থান আছে, আমারই পরিবারের কবরস্থান, হাজার হাজার মন মাটি নিয়ে তারা শায়িত আছে, কি অবস্থায় আছে আমি জানি না, প্রতিদিনই তো দেখছি, কিন্তু আমার মধ্যে কাজ করছে না কেন, নসিহত কেন নিতে পারছি না, আমি কি সে ব্যক্তি নই যার অন্তর কালো হয়ে গিয়েছে? একটু ভাবা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ভাবার তৌফিক দান করুন। আমাদের সাথে রাজীব ভাই আছেন। জি রাজীব ভাই, এই যে কবরের প্রথম রাত, এই বিষয়ে যদি কিছু বলেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিক নেওয়া হয়েছে, এটা আসলে অনেক জন মানুষ ভাবে, তখন তার মধ্যে একটি আজব একটি জিনিস কাজ করে। হ্যাঁ, তো আমরা অনুমান লাগাতে পারি যে কবর এই প্রথম রাত বা কবরের জীবন যদি আলোচনা করি আমরা, তো সাহাবী রাসুল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী যদি আমরা দেখি, তো ওনার কাছে যখন জাহান্নামের ব্যাপারে এবং কিয়ামত দিবস ব্যাপারে যখন আলোচনা করা হতো, উনি তত গম্ভীর হতেন না যতটা উনি কবরস্থানে যখন কবরের পাশে যেতেন তখন সেটা দেখে তিনি গম্ভীর হয়ে যেতেন, কান্না অসুস্থিত হয়ে যেতেন, এবং উনি এমন অজনয়নে কান্না করতেন যে তিনি ওনার দাড়ি মোবারক ভিজে যেত। তো কেউ জিজ্ঞাসা করলো, হুজুর এমনটা কেন, আপনি তো জাহান্নামের আলোচনা করতে শুনে গেলে, হ্যাঁ, বা ধরেন কিয়ামত দিবস আলোচনা শুনে গেলে আপনার তো এমন অবস্থা হয় না, কিন্তু কবরের ব্যাপারে আপনি এত কেন সিরিয়াস রয়েছেন? তো উনি বলতে লাগলেন যে এটাই সেই ধাপ, যে ধাপের জন্য মানুষকে বলা হয় যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তো মানুষজন দুনিয়া ত্যাগ করবে, আখিরাতে যখন সে রাস্তা শুরু করবে, তার প্রথম ধাপই হচ্ছে কি, কবর।
কবর
আর যে এটাতে সফল হয়ে গেল তাহলে তার প্রত্যেকটা স্টেপ সহজ হয়ে যাবে। আর আমার ভয় হচ্ছে যে আমি যেন এখানে আটকিয়ে নেওয়া যায়। বরং তিনি সে সাহাবী রাসূল যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। আর কবর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আল্লাহ পাককে ভয় করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি জানাজায় অংশগ্রহণ করলেন। আর যখন সেখানে গেলেন, জানাজায় অংশগ্রহণ করার পর যখন সকলে চলে গেল, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবরের পাশে বসে পড়লেন। আর বসার পরে উনি কান্না এত করলেন যে কবরের মাটি ভিজে গেল। আল্লাহু আকবার। আর ওনার সঙ্গে যারা ছিল ওনাদেরকে ইঙ্গিত করে বললেন যে তোমরা এটার জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। কবরকে ইঙ্গিত ইশারা দিয়ে বলছেন তোমরা এটার জন্য প্রস্তুতি নাও, যেখানে মাসুমদের সর্দার, হ্যাঁ, সকল নবীগণের সর্দার, যিনার জন্য কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ইনি আল্লাহকে ভয় করতেন যে নবী হওয়া সত্ত্বে, হ্যাঁ, সকল সকল নবীদের সর্দার হওয়া সত্ত্বেও ইনি এইভাবে মানে নয়নে কান্না করে যেতেন কবরকে
শিক্ষা দেওয়ার জন্য,
উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা জানি যে কবর মানুষকে, যখন কবরে মানুষকে সাহিত্য করা হবে, তো কবর মানুষকে দুই ধরনের ভাবে জড়িয়ে ধরবে। একটা হচ্ছে মায়ের মতো, যেভাবে কোনো সন্তান হারিয়ে যায়, তো ঠিক সেভাবে মা কিভাবে আঁকড়ে ধরে নিজের কোলের মধ্যে, তো কবর কাউকে এভাবে চাপা দিবে, আবার কাউকে এমনভাবে চাপা দিবে যে তার দুটি পিঞ্জরা একে অপরের সাথে কি হবে, মিলে যাবে,
মিলে যাবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে যে যে বেনামাজি রয়েছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান বলার সময় এমনটা বলেছেন যে তার অবস্থা এমনটা হবে, আল্লাহর পানা, যে বেনামাজি হবে, নামাজ পড়বে না, নামাজ কাজা করবে, তার অবস্থা এমন হবে, তাকে কবর এমন হবে চাপা দিবে যে তার পিঞ্জরা একে অপরের সাথে ঢুকে যাবে। আর এটা সম্পর্কে আমি আহলে সুন্নাত একটি রিসালার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন এভাবে যে একজন ভাই তার বোনকে মারা যাওয়ার পরে কবরে সাহিত্য করে আসলো। যখন বাসা চলে আসে তখন তাকে স্মরণ পড়ে যে আমার পার্স বা আমার কিছু কবরে পড়ে গিয়েছে এবং অনেক মূল্যবান জিনিস তার মধ্যে ছিল। তো যেহেতু এখন মাটি দিয়েছে, সে পুনরায় কবরস্থানে গেল। যাওয়ার পরে সে বলতে লাগলো যে এটা কবরকে খনন করা হোক। যখন এমনটাই করা হলো, তো সেটা দেখে সে এমন হয় অবাক হলো যে এখন কাকে, যাকে আমি কবরস্থ করে আসছি তার কবরের মধ্যে আগুনের লিলিহান আছে। আল্লাহ
আল্লাহ আল্লাহ,
এটা দেখে সে ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। আর পালিয়ে গিয়ে নিজের আম্মা জানের কাছে বলল, মা আমার, আমাকে আমার বোনের আমল সম্পর্কে বলো, সে এমন কি আমল করত। তো মা বলতে লাগলেন, তার কেন তুমি জিজ্ঞাসা করছো এটা? সে বলতে লাগলো, আমি কবরে এমন 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 দৃশ্য দেখে আসছি। তো তখন মা কান্না করলেন আর বললেন, হয়তো ওই আমলের কারণে তার কবরে আজাব হচ্ছে, সে আমলটা কি মা আমাকে বলে দাও। তো মা বলতে লাগলেন, সে নামাজ তো পড়তো, কিন্তু যখন সে নামাজ পড়তো তো সময়কে শেষ করে মানে কাজা করে নামাজ আদায় করতো। আল্লাহু আকবার। তো এমন ব্যক্তি যারা রয়েছে, আমরা যারা নামাজকে ছেড়ে দিচ্ছি, বর্তমান যুগে কর্মের উপর নামাজকে প্রাধান্য নয়, বরং আমরা কাজকে প্রাধান্য দিচ্ছি বেশি, নামাজকে প্রাধান্য দিচ্ছি না, তাদের অবস্থা কেমন হবে? কেননা এমন একটি বাস্তবিকতা এটা কবর, যা আমাদেরকে এক না একদিন যেতেই হবে, এটা অস্বীকার করার মতোই না। তাদের অবস্থা কি হবে যারা এখন পর্যন্ত নামাজ শুরু করেনি, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না? এটা তার কাহিনী বলছি যে নামাজ তো পড়তো, বাট সময়কে অতিবাহিত করার পর, অর্থাৎ কাজা করে পড়তো, তার অবস্থা এমন কবরে হচ্ছে যে বেনামাজি, যে নামাজই পড়ে না, তার কবরের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই কবরের আজাব থেকে ক্ষমা করুক এবং আমাদের মাগফিরাত যেন লিখে দিক।
আমিন আমিন আমিন। তো কোরআনে পাকের মধ্যে এই বিষয়েই বলা হয়েছে যে আমান আরদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে আল্লাহ তাআলার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিকির তো নামাজই।
জি জি।
আর এই নামাজকে জিকির বলে কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কেরামগণ বলেছেন যে জিকির দ্বারা নামাজকেই বোঝানো হয়েছে। তো বলছেন যে তার যে দুনিয়ার যে জীবন হবে, যেটা মাঈশাতান দনকা হয়ে যাবে, অর্থাৎ তার দুনিয়ার জীবনযাপনটা সংকীর্ণময় হয়ে যাবে।
জি জি।
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ হিসাবে উঠানো হবে। তো নামাজ অর্থাৎ কবরের প্রস্তুতি নেওয়ার প্রথম যে বিষয়টি, সেটি বলা হচ্ছে যে নামাজ। নামাজ আপনাকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বানিয়ে দিবে। নামাজ আপনাকে অন্যান্য যে গঠিত কাজগুলো রয়েছে, অন্যান্য যে ত্রুটিময় কাজগুলো রয়েছে, সেগুলো থেকে আপনাকে নামাজ বিরত রাখবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই অলসতার কারণে যারা নামাজ ত্যাগ করে বা নামাজ ছেড়ে দেয়, তাদের তিনটি শাস্তির সম্মুখীন এই কবরের মধ্যেই। সেই তিনটি শাস্তির প্রথম যেটাতে একটা আপনি বললেন যে কবর এতটাই সংকীর্ণ হবে, এতটাই সংকীর্ণ হবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরে প্রবেশ করে যাবে, মানে সংকীর্ণ চাপ এতটাই হবে। দ্বিতীয়ত হচ্ছে কবরে সর্বদা আগুন জ্বলতে থাকবে, সে আগুনের মধ্যেই লুটোপুটো, অর্থাৎ আগুনের মধ্যেই তার অতিবাহিত হতে থাকবে। অতপর একটি সাপ আসবে, অজগর সাপ, যেটার নাম হবে আশ্বুজাউল আকর, অর্থাৎ টাক বিশিষ্ট সাপ,
অন্ধসাপ।
তো সেই সাপ আসবে, যার যে নখও থাকবে, লোহার নখ থাকবে, এবং নখগুলো থাকবে একদিনের দূরত্বের সমান, এত বিশাল থাকবে। তখন তার কাছে আসবে, এসে বলবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি এই জন্য যে তুমি যে নামাজগুলো ছেড়ে দিয়েছো, প্রত্যেক নামাজ অনুযায়ী তোমাকে যেন দংশন করি। অর্থাৎ তুমি ফজরের নামাজ ছেড়ে দিয়েছো, এই ছাড়ার কারণে জোহর পর্যন্ত তাকে দংশন করা হবে। জোহরের নামাজ ছাড়ার কারণে আসর পর্যন্ত তাকে দংশন করা হবে। আসরের নামাজ ছাড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছাড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশা ছাড়ার কারণে ফজর পর্যন্ত। তো সর্বদা এই সার্কেলের মধ্যেই থাকবে, এটার মধ্যেই থাকবে। তো এটা তো নেওয়ার মতো আসলে
না,
মানে বিষয় না এটা। এটা কতটা ভয়াবহ একটি বিষয়। একটা হচ্ছে যে কবরে চাপ দেওয়া, সংকীর্ণ হওয়া, এক পাঁজর অপর পাঁজরে ঢুকে যাওয়া, এটাই তো বান্দা নিতে পারবে না।
অবশ্যই
দুনিয়া অনেক সময় ওলামা একরাম আমাদের জন্য বোঝানোর জন্য বলেন না যে আমাদের অবস্থা তো আমরা এতটা দুর্বল যে সাধারণ শলা যদি চোখের মধ্যে আমাদের লেগে যায় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানুষকে ডাকাডাকি শুরু করে দেই। তো আমরা এত দুর্বল, আর এই দুর্বলতার কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন খলিকাল ইনসানু দাঈফা, যে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো ওই প্রথম বিষয়টা আমরা নেওয়ার মতো আমাদের অবস্থা নাই। দ্বিতীয় বিষয় আগুনের মধ্যে থাকা, তারপর আবার এর মধ্যে সাপ দংশন করতে থাকা, আর এত বিষাক্ত, এত বড় সাপ কীভাবে নেব? তো এই যে কবরের যে রাত রয়েছে, প্রথম রাত বা কবরের জীবনের একটা প্রস্তুতি আমাদের নেওয়া উচিত, ভাবা উচিত যে আসলে প্রকৃত জীবন কোনটা? 60 বছর 70 বছরের জীবন প্রকৃত জীবন, না সেই চিরস্থায়ী যার কোনো শেষ নয়, শেষ নেই? এমনকি উলামায়ে কেরামগণ এমনটা বলেছেন ওই জীবনের ব্যাপারে যে পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, আর এক বছর পর পর একটি পাখি এসে এই পৃথিবী থেকে একটি করে দানা নেয়, তো কোনো না কোনো একদিন এই দানা শেষ হবে, কোনো না কোনো এক সময় শেষ হবে। পুরো পৃথিবীকে সরিষার দানা দ্বারা পরিপূর্ণ করা হচ্ছে, আর সেটা বলছে এক বছর পর পর একটি দানা নেওয়া হচ্ছে, তারপরে সেই দানা শেষ হবে। কিন্তু পরকালের যে জীবন, যেটা শুরু হবে কবরের জীবনের মাধ্যমে প্রথম ঘাটে, এরপর থেকে যে আমাদের পরকাল জীবন শুরু হবে, সেটার কোনো শেষ নেই। তো সেটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা দুনিয়াবি দিক থেকে যদি দেখি যে শেষ বয়সে ভালো থাকার জন্য বা 30 বছর পরে গিয়ে ভালো একটা চাকরি পাওয়ার জন্য 30 বছর অর্থাৎ 6 বছর থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত একটা ব্যক্তি দিন রাত অধ্যয়ন করে স্টাডি করে কেন করে, এর পরবর্তী জীবনটা যেন আমার সহজ হয়ে যায়। তো আপনার কত বছর বাঁচবেন আপনি জানেন না, 50 বছর না 60 বছর না 70 বছর আপনি জানেন না, তারপরে ওই 30 বছরকে রাগানোর জন্য আপনি 25-26 বছর চেষ্টা করছেন। তো আপনার ওই অনন্ত জীবনকে রাগানোর জন্য কি চেষ্টা করা উচিত না? অবশ্যই চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই মুহূর্তে আমরা একটি নাতে মুস্তফা ইনশাল্লাহ শুনবো, এরপর আমরা আরও রাকিব ভাই থেকে কিছু কথা, রাজীব ভাই থেকেও আমরা শুনবো, এরপর ইনশাল্লাহ আপনাদের কলও শুনবো ইনশাল্লাহুল করিম। জি, আমাদেরকে একটি নাতে মুস্তফা শুনিয়ে দিন।
প্রিয় নবী তুমি আবেদন শুনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শুনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, দিদারে নবী তোমার ধন্য করো মোরে, দিদারে নবী তোমার ধন্য করো মোরে, স্বপনে সে আমার না হয় দারে ডেকে, প্রিয় নবী করো পূর্ণ আশামার, প্রিয় নবী করো পূর্ণ আশামার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, বড় পাপি আমি হাসরে রেখো মোর লাজ, বড় পাপি আমি হাসরে রেখো মোর লাজ, দয়াল নবী তুমি করো আমার সাফায়া, জান্নাত পাবো আমি সুপারি সে তোমার, জান্নাত পাবো আমি সুপারি সে তোমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা, তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা, আশ্রয় পেয়েছে তোমার দারে গরিবেরা, আপন করে রেখো আমায় নবী আমার, আপন করে রেখো আমায় নবী আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, মন হবে বিচলিত যখন কবরে, মন হবে বিচলিত আমার যখন কবরে, সেথায় প্রিয় নবী দেখতে সমরে, তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায় বেলায় আমায় দিদা দিও তোমার বিদায় বেলায় আমায় দিদা দিও তোমার
মাশাআল্লাহ খুবই চমৎকার নাতে মুস্তফা আমরা শুনলাম নতুন একটি নাতে মুস্তফা দৃশ্যগুলো খুবই চমৎকার ছিল তুই নাতে মুস্তফা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার শোনার তৌফিক দান করুক আমরা শুনছি আলোচনা কবরের প্রথম রাত সম্পর্কে আপনারা হয়তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং অনেকে কলও করেছেন এই মুহূর্তে আপনাদের কিছু কল নেব ইনশাআল্লাহ এরপর আবার আমরা আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ আল করিম যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন
আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের এই চ্যানেলটা দেখে আমার খুব ভালো লাগে আমার পরিবারকে নিয়ে আমি দেখি এবং পরিবারের সবাই ভালো লাগে আমাদের এই চ্যানেলের কথাবার্তা শুনে ওরকম ভাবে চলার জন্য চেষ্টা করতে আল্লাহ পাককে এরকম ভাবে চলার সবাইকে
আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলা হচ্ছে আমল করার তৌফিক দান করুক আমি নিজে আমল করতে পারি আপনারা যারা দেখছেন আমরাও যেন সকলে আমল করতে পারি আমলের মাধ্যমে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে সেটা আমার ব্যক্তি জীবনে আসবে আমার পরিবারে আসবে এমনকি একদিন হয়তো সমাজেও এর একটা ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ দেখতে পাবো জি মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরের নিকট এই দাওয়াত পৌঁছিয়ে দিন জি পরবর্তী কল শুনিয়ে দিন
আমি মোহাম্মদ জামান
ভালো লাগছে ভালো লাগা উচিত ভালো জিনিস রহমতপূর্ণ প্রভাত চেষ্টা করা হয় যেন কোন বিষয় দেওয়া যায় যা আমাদের জন্য কল্যাণকর হবে ইহকালে এবং পরকালে তো সেটা চেষ্টা করা হচ্ছে মাদানী চ্যানেল সে প্রয়াস জারি রেখেছে এবং কন্টিনিউ করে যাচ্ছে আপনারা দোয়া করবেন পাশাপাশি যদি আমাদের তো কাম্য এটাই যে আমাদের বাংলার ঘরে ঘরে যেন মাদানী চ্যানেল পৌঁছে যায় এবং প্রত্যেকটা পরিবার যেন ইসলামের আলোকে আলোকিত হয় জি পরবর্তী কল শুনিয়ে দিন
আমার নাম মোহাম্মদ ইসলাম
যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন এবং যেগুলো আমাদেরকে ত্যাগ করতে বলেছেন সেই মোতাবেক যেন জীবন অতিবাহিত করতে পারি জি পরবর্তী কল শুনে
আমি পঞ্চগড় থেকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে আমি নিয়মিত দেখি আপনাদের সকলের জন্য দোয়া থাকবে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন
মাশাআল্লাহ পঞ্চগড় থেকেও কল চলে আসছে দেখুন দেখতে থাকুন আমরাও দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আজীবন ইসলামের সুশীতল ছায়া পাশাপাশি দাওয়াত ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেকামত দান করেন এবং দ্বীনের যে খিদমত করা হচ্ছে বা করতে পারছে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন এটা যেন আল্লাহ তাআলা আমৃত আমাদেরকে তৌফিক দান করেন জি আর একটি কল শুন
নাম মোহাম্মদ জাকারিয়া আমি আর আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে অনেক ভালো নাজারে অনুষ্ঠান দেখার পর থেকে আমার ফ্যামিলি নিয়ে আসে আমি এই সারাক্ষণই আপনাদের চ্যানেল অনুষ্ঠান দেখি
মাশাআল্লাহ বোঝা যাচ্ছে পরিবারের মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসায় বিষয়টি আছে যার কারণে সকলে মিলেমিশে অনুষ্ঠান দেখা হয় আর এর মাধ্যমে দেখা যায় যে মাদানী চ্যানেল ওই কথাগুলো বলে দেয় যে কথাগুলো হয়তো আপনি বলতে চাচ্ছেন বা পরিবারকে বোঝাতে চাচ্ছেন তো সেই কাজটা মাদানী চ্যানেল করে দেয় যে আপনার বোঝাতে হয় না বা অনেক ক্ষেত্রে এমনটা হয় না যে আমি বোঝাতে গেলে আবার হিতে বিপরীত হয় কিনা বা আমি বোঝাতে চাচ্ছি একটা বুঝতে চাচ্ছি আরেকটা তো এই বিষয়গুলোর আর সম্মুখীন হতে হয় না যদি চ্যানেলটা চালু করে দেওয়া হয় তাহলে অসংখ্য সমস্যার সমাধান এই এক চ্যানেলের মাধ্যমেই পাওয়া যায় যে বিষয়টা শুরুতে বললাম যে বাবা ছেলেকে বোঝাতে পারছে না ছেলে বাবাকে বোঝাতে পারছে না বউ শাশুড়িকে বোঝাতে পারছে না আবার শাশুড়ি বউকে বোঝাতে পারছে না আবার সন্তান যে আছে কার পক্ষ নেবে মায়ের পক্ষ নেবে না স্ত্রীর পক্ষ নেবে তো দেখা যাচ্ছে যখন মাদানী চ্যানেল দেখা হয় তখন প্রত্যেকের কী হক রয়েছে স্ত্রীর স্বামীর উপর কী হক রয়েছে মায়ের সন্তানের উপর কী হক রয়েছে যখন আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো বর্ণনা করা হয় তখন প্রত্যেকের জন্য সহজ হয়ে যায় যে আসলে এই জায়গায় আমার ছাড় দিতে হবে এই জায়গায় অমুককে অগ্রসর করতে হবে, তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। যে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মাদানী চ্যানেলের সাথে আমাদেরকে থাকার আল্লাহবাক তৌফিক দান করুক। জি আবারও আসবো রাকিব ভাইয়ের কাছে। আমরা কবরের প্রথম রাত সম্পর্কে শুনছিলাম, প্রথমে আপনি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন যেখানে একই ঘটনার মধ্যে আমাদের জন্য ভাবার অনেক বিষয় রয়েছে, আরো কিছু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন।
আজকের বিষয়টি এমন একটি বিষয় যেটি মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকবার এ বিষয়ে বারংবার আলোচনা করা হয়, আর এজন্য করা হয় কারণ এই বিষয়টি থেকেই আমরা দেখা যাচ্ছে যে উদাসীন হয়ে গেছি এই বিষয়টি থেকে। এজন্য বারবার এই বিষয়টি আমাদেরকে আমাদের সামনে তুলে আনা হয়, আমাদের রিমাইন্ডার দেওয়া হয়। আল্লাহ পাক কুরআনুল কারীম মধ্যে ইরশাদ করেছেন যে কিছু বিষয় আছে, জ্ঞান রয়েছে যেগুলো আল্লাহ পাক একমাত্র আল্লাহ পাক জানেন। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অর্থাৎ কিয়ামতের যে জ্ঞান রয়েছে এটি আল্লাহ পাকের কাছেই আছে। যদিও কিয়ামতের আলামত ইত্যাদি আমরা হাদিসে পাকের মাধ্যমে দেখতে পাই, কিন্তু কিয়ামতটা এক্স্যাক্টলি হবেটা কখন এটা আল্লাহ পাক জানেন, ভালো জানেন। ওয়া ইউনাজ্জিলুল গাইসা, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, এই যে বৃষ্টি কখন হবে কোথায় হবে এই বিষয়টির জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের কাছে আছে। যদিও আমরা আজকে আবহাওয়া দপ্তরের মাধ্যমে আমরা জানতে পারি যে বৃষ্টি কোথায় হবে, কিন্তু তারপরেও কি ভুল হয়, সম্ভাবনা থাকে, কিন্তু এর যে প্রকৃত জ্ঞান রয়েছে আল্লাহ পাকের কাছে রয়েছে। ওয়া আলামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। হয়তো বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এটি ছেলে নাকি মেয়ে বিষয়টি বোঝা আসে, কিন্তু ওই সন্তান যে ছেলে অথবা মেয়ে সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, সে কি সৎ হবে নাকি অসৎ হবে, সে সুশ্রী হবে নাকি কুশ্রী হবে, এই যে বিষয়গুলো আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, যে একদিন ব্যক্তি আগামীকাল সে কোথায় থাকবে বা কে সে কামাই করবে, সে কী অর্জন করবে এটা একমাত্র আল্লাহ পাকই জানে। কোনো ব্যক্তি সে জানে না আগামীকাল সে কোথায় থাকবে, কোন অবস্থায় থাকবে সে জানে না, এটা আল্লাহ পাকই ভালো জানেন। ওয়ামা তাদরি নাফসুম বি আই আরদিন তামুতু, এবং সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটি একমাত্র আল্লাহ পাকই জানেন। সে কি দেশে মারা যাবে নাকি বিদেশে মারা যাবে, হ্যাঁ সে কি সেই ভালো সিচুয়েশনে থাকবে নাকি খারাপ সিচুয়েশনে থাকবে, হ্যাঁ সে কি সে দুনিয়ার বিভিন্ন চাহিদা এগুলো অর্জন করার আগে সে মৃত্যুবরণ করবে নাকি অর্জন করার পর সে মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এই যে মৃত্যু জিনিস, এই যে কবরের ধাপ্পি জিনিস, এটি দেখি আমরা উদাসীন। আজকে যখন আমাদের পাশের বাড়ির কেউ মারা যায় তখন আমরা বলি সে তো বৃদ্ধ ছিল, এজন্যই সে মারা গেছে, হ্যাঁ আমার তো এখনো সময় আছে। অমুক মারা গেছে সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কপাল খারাপ ছিল এজন্য সে মারা গেছে, আমার তো সময় এখনো আছে। এই যে এটা থেকে শুধু শুরু হয় উদাসীনতা, যে মৃত্যুকে আমরা ভুলে যাই এবং মৃত্যুকে ভোলার মাধ্যমেই আমরা আসলে কবরের যে প্রস্তুতি এটি আমরা নিতে পারি না। যেমনটি আমরা শুনছিলাম রাজীব ভাই থেকে যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবরের পাশে গেলে এমনভাবে কান্না করতেন দাঁড়িয়ে ভিজে যেত, যে উনার মতো একজন জামিউল কুরআন দুনুরাইন আশারে মুবাশশারের মধ্যে অন্তর্ভুক্ত একজন ফেরিস্তারা পর্যন্ত লজ্জাবোধ করত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনার মতো একজন ব্যক্তিত্ব, এত ক্ষুধাবীতি, এত আল্লাহর ভয়ে কান্না করা, এত আখিরাতের প্রস্তুতি নেওয়া, আর সেই জায়গায় আমরা আমাদের নিজের যে চিন্তা করি আল্লাহ পাকের বয়ে কান্না করার বিষয়ে তো আসে যে কিয়ামতের দিন বান্দাকে তার আমলনামা দেওয়া হবে, তো সে বান্দা দেখতে পাবে তার আমলনামার মধ্যে গুনাহে পরিপূর্ণ। সেই ব্যক্তি আল্লাহ পাককে আরজ করবে যে সে আল্লাহ পাক আমি তো দুনিয়াতে কোনো গুনাহই করিনি, আমার আমলনামে গুনাহ করতে কে আসলো? আল্লাহ পাক বলবেন যে তুমি গুনাহ করোনি, আমার কাছে তো মজবুত সাক্ষী আছে, সে ডানে থাকাবে বামে থাকাবে সে তো কোনো সাক্ষী দেখতে পারবে না যে তার আমল নামে গুণা আছে। তখন আল্লাহ পাক তার অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দিবেন, তখন কান বলবে আমি হারাম শুনেছি আমি এটার সাক্ষ্য, চোখ বলবে আমি হারাম দেখেছি আমি এটার সাক্ষ্য, পা বলবে আমি হারামের দিকে অগ্রসর হয়েছিলাম আমি সাক্ষ্য দিচ্ছি। তো এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ কী করবে, সাক্ষ্য দিতে থাকবে, তার আমল নামে গুনাহে পরিপূর্ণ হবে এবং তাকে জাহান্নামের দিকে নির্দেশ দেওয়া হবে। তখনই চোখের একটি লোম আরজ করবে যে হা আল্লাহ পাক, তুমি কি এরকম বলনি যে তোমার যদি কোনো বান্দা তোমার ভয়ে কান্না করে তুমি তাকে ক্ষমা করে দিবে? আল্লাহ পাক বলবেন হ্যাঁ আমি তো বলেছি আমি তাকে ক্ষমা করে দিব। তখন চোখের লোম বলবে যে আমি কান্না করেছিলাম, কান্না কান্না করে আমি ভিজে গিয়েছিলাম, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন সেই আল্লাহ পাকের ভয়ে কান্না করার কারণে, এবং তাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তো উচ্চস্বরে আওয়াজ আসবে যে অমুক অমুকের ব্যক্তি অমুক, সে চুকের লুমের বিচারের কারণে আল্লাহ পাকের ভয়ে কান্না করার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই যে আল্লাহ পাকের ভয়ে কান্না করা, এই বিষয়টিও আসলে আমরা দেখি যে আমাদের ব্যক্তিত্ব লাইফে নেই, ব্যক্তি জীবনে নেই, যে আমরা আসলে এই বিষয়গুলোতে কতটুকু দূরে আছি। আল্লাহ পাকের ভয়ে কান্না করা, আখিরাতের প্রস্তুতি নেওয়া, হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারেক মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতে লাগলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন যে ইয়া তারেক ইস্তাইদ্দা লিল মাউতি ক্বাবলাল মাউত, যে হে তারেক তুমি মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আসলে আমাদের কবরকে আমরা সুন্দরময় করতে পারবো। বলা হয় না বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর প্রিপারেশন নেয়, মৃত্যুর প্রস্তুতি নেয়। সে আমলগুলো যে আমলগুলো আছে সে অন্যায়ের হক নষ্ট করছে না, তো সে ঠিকঠাক নামাজ পড়ছে, তো যখন সে রমজান মাস আসে তো রমজানের সম্মান করছে, তো রমজানের সম্মান বজায় রেখে রমজানের হক আদায় করছে, তো সে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় প্রিপারেশন নিতে পারি, ভালো প্রস্তুতি নিতে পারি, তখনই আসলে একজন ব্যক্তি তার কবরের যে আজাব, কবরের যে শাস্তি, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এই যে কবরের যে বিষয়টি,
যে বিষয়গুলো যদি আর একটু যদি বাস্তবিকভাবে আমরা যদি রিয়েলাইজ করি, যে আপনি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবরের প্রস্তুতি পূর্বেই গ্রহণ করো, আসলে মৃত্যুর পর তার প্রস্তুতি নেওয়া চলে না। যেমন উদাহরণস্বরূপ যদি বাস্তবিকভাবে যদি বলি যে সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি বলা হয়, এবং সাহারা মরুভূমির মাঝে কেউ চলে গেল একদম মিডিলে, না তার কানে কাছে বাহন আছে না কোনো কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ সে না খাবার নিয়ে গিয়েছে না পানি নিয়ে গিয়েছে। এখন যদি সেই সাহারা মরুভূমির মাঝখানে গিয়ে চিন্তা ভাবনা করে যে আরেকটু পানি নিয়ে আসে গিয়ে, কারণ সম্পূর্ণ মরুভূমি তো পাড়ি দিতে হবে, তার পক্ষে কি তখন আর সম্ভব? ফিরে আসা আস্তে আস্তে তো সে শেষ হয়ে যাবে, এত উত্তপ্ত, এত পানি সেখানে প্রয়োজনটা। তো দুনিয়াবি একটা জায়গা, সেখানে যদি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কেউ না যায় তাহলে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। তো সেটা তো ভিন্ন একটা জগৎ, সেটাকে তো বলা হচ্ছে আলামে বারজাখ। তো সেখান থেকে ফিরে কিভাবে বান্দা আসতে পারে, এটা তো পসিবলই না। যদি আমরা দেখি যে রাজীব ভাইয়ের কাছেও আসি, রাজীব ভাই যে রাকিব ভাই বলছিল যে অনেক সময় মৃত্যু তো আমরা দেখছি চারদিকে হচ্ছে, অনেক সময় আমরা নিজেরাও মানুষদেরকে দাফন করছি, মানুষকে গোসল দিচ্ছি, কাফন পরাচ্ছি, জানাজে অংশগ্রহণ করছি এবং তাকে কবরস্থ পর্যন্ত করছি, বিষয়গুলো দেখছি যে আমারই চোখের সামনে এক ব্যক্তি, আমার সাথে উঠা বসা করা এক ব্যক্তি, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি এটা রিয়েলাইজ করছি না যে আমিও দুনিয়াতে থেকে যাব, মানে আমার মধ্যে এটা কাজ করছে না। তো এই যে অনেকের চিন্তা ভাবনা যে বৃদ্ধ হলে পরেই দুনিয়া থেকে যাব, এর আগে আর যাবই না। এখন যদি বর্তমান একটা সময় দেখেছে যে বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করতো অনেক বেশি, তো এখন তো আসলে বৃদ্ধ মানুষকেই দেখা যাচ্ছে না, খুব কম, কমে গিয়েছে, মানে এটা কেন হচ্ছে এবং মৃত্যু আমার কাছে আসবে না এই যে চিন্তা ভাবনা করাটা, না এটা কিরকম, কেমন এটা, আর বুজুর্গানের দিন আসলে কিভাবে সেটা করেছেন, মৃত্যুকে তারা সবসময় স্মরণ করতেন, বা আসলে আমাদের করণে কি রয়েছে, কি বলতেন এই বিষয়ে?
এমনও হাদিস আগের মধ্যে রয়েছে যে যখন কোনো মৃত ব্যক্তিকে জানাজায় উঠিয়ে নিয়ে যাওয়া হয় তো সে যেভাবে চিৎকার করে আর বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, যদি কোনো ব্যক্তি এটা শুনতো তাহলে জানাজা পড়তে আসছি ওর, তাকে বিদায়ের যে একটা বেদনা নিজের চোখ থেকে অশ্রু পড়ছে, যদি সে তার চিৎকারটা শুনতে পেত তো সে তখন তাকে ভুলে গিয়ে সে নিজের জন্য সে কান্নাকাটি করত।
আল্লাহু আকবার কবীরা,
আসলে ওই স্মরণটা, ওই অনুভূতিটা মানুষের মধ্যে নেই বললে চলে,
নেই বললেই চলে।
কেন, যদি থাকতো থাকবে কি হবে, যখন সে ইলমে দিন অর্জন করবে, ইলমে দিনের সঙ্গে সে যখন নিজের সম্পর্কে গড়ে তুলবে, সে জানবে, সে বুঝবে সে এমন রাস্তার প্রতীক হয়ে গিয়েছে যেখানে ফিরে আসার কোনো সুযোগ নেই, আর যেখানে আমল ছাড়া কোনো উপায় নেই বাঁচার, যে আমল করেছে সে সাকসেস, সে সফলতা অর্জন করতে পেরেছে, আর যে গুনাহ নিয়ে যাচ্ছে তার জন্য এটা আজাবের মাধ্যম রয়েছে। আর যে এমন আজাব যে যদি বলা থাকে দুনিয়া জীবনের মধ্যে, যে দুনিয়াতে বলা হয় যে আপনাকে লাখ টাকা দেওয়া হবে, আপনি একটি রাত কবরস্থানের মধ্যে একা অতিবাহিত করুন, আর এমনটা যে আপনাকে কবরে রাখাও হবে না, পুরো কবরস্থান আর আপনি একা একজন থাকবেন, হয়তো লাখ টাকা দিলেও কেউ ব্যক্তি হয়তো বা সেখানে থাকবে না, কেন এমন ভয়ের জায়গা।
আর যদি একটু বলে দেওয়া হয় যে ওইখানে তো এরকম এরকম আসে এরকম
এরকম, তখন তো মানে তার রূপ সেখানে ফানা হয়ে যাবে এমন অবস্থা।
তখন তো লাখ টাকা কেন, যে বলে যে দুনিয়া একদিকে আর আরেক দিকে আমি তারপরে সেখানে থাকবো না,
সেখানে কোনো মতে থাকবো
না। অথচ আমরা শুনছি যে কবর কিরকম হবে, একাকী জীবন, আর সেখানে মুনকার নাকির আসবে, আর বিভিন্ন বিষয়ে আমরা সম্মুখীন হব। অনেক সময় এরকমটা বলতে শোনা যায় যে 100 বছরের যদি হায়াত পেতাম তাহলে এই এই এত এত এই কাজগুলো করতাম। অনেক সময় তো ঠিক আছে 100 বছর হায়াত পেলেও কিতাব যিনি রচনা করেছেন চমৎকার উদাহরণ দিয়েছেন যে 100 বছরের হায়াতের আকাঙ্ক্ষা তো করছেন, আর আল্লাহ তাআলা দিয়েও দিল, কিন্তু হয়তো এমনটা হতে পারে 80 বছর পার হওয়ার পর নিজেই পরে আফসোস করবেন যদি এখন মৃত্যু হয়ে যেত। কেননা মানুষ তখন কি হয়ে যায়, বিছানায় পড়ে যায়, সে নিজে একাত থেকে ওখাত হতে পারে না, সবকিছু বিছানার মধ্যে হচ্ছে, তখন দুর্ব্যবহার কত প্রকার রয়েছে সবগুলো সে সম্মুখীন
হয়,
সে বুঝতে পারে যে দুনিয়া এই বেঁচে থাকাটা তার জন্য কতটা ভারী হয়ে গেছে এখন। তখন আকাঙ্ক্ষা করতে থাকে, হ্যাঁ
মৃত্যু চলে আসতো,
মৃত্যু যদি চলে আসতো তাহলে হয়তো বেঁচে যেতাম। আসলে বেঁচে যাওয়া তো সেটাই যখন কবরে দাখিল হওয়ার পর আমরা বাঁচতে পারবো, কবরে প্রবেশ করার পর আমরা সাকসেস হব, তখন হয়তো এই বিষয়টা আসবে। এবং কবরের যে শাস্তির ব্যাপারে রয়েছে, কিতাবের মধ্যে তো অসংখ্য শাস্তির কথা বলেছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তির কথা বলেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গিয়ে বললেন যে অমুক দুই ব্যক্তির কি দাফন করা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অমুক দুই ব্যক্তির দাফন হয়ে গিয়েছে, তাদেরকে এইখানেই দাফন করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি দেখতে পাচ্ছি তারা আজাবে লিপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কবরে আগুন প্রজ্বলিত হচ্ছে, তোমরা কি জানো, বা তারা চিৎকার করছে, তাদের চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত
সকলেই শুনতে পাচ্ছে,
সকলেই শুনতে পাচ্ছে, শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পায় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে জানো কেন এমনটা হচ্ছে, এক তো হচ্ছে যে এর মধ্যে একজন ব্যক্তি ছিল এরকম যে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত, না আরেকজন হচ্ছে গীবত করত,
গীবত করত,
তোমরাও শুনতে পেতে যদি তোমাদের অন্তর কুলুষিত না হতো। তো এই যে কবর, সেখানে ছোট ছোট বিষয়গুলোর জন্য এরকম এরকম গ্রেফতার হয়ে যাবে, আর এর মাধ্যমে ইসলাম কত স্বচ্ছ সেটাও বোঝা যায়, যে ইসলাম আমাদেরকে পবিত্রতা শেখায়, নাপাকি থেকে বাঁচতে শেখায়, এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে শেখায়, এই জন্যই তাকিদ দেওয়া হয়েছে। তো কবরের এই যে ছোট বিষয় থেকে শুরু করে আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে, সেই বিধানগুলো আমাদের মানা উচিত, সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত যেন আমরা গ্রেফতার না হয়ে যাই, কবরের যে প্রথম রাত বা কবরের যে শাস্তি রয়েছে সেটা থেকে যেন আমরা বেঁচে যেতে পারি। এই জন্য মাদানী চ্যানেলের প্রয়াস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা, যে হাদিসের মাধ্যমে যে বার্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন, কোরআন যে বার্তা আমাদেরকে দিচ্ছে সেটা যেন আমরা নিতে পারি। এবং আমাদের বুজুর্গানের দিন, তারা তো এরকম এরকম অসংখ্য ঘটনা রয়েছে, হয়তো সবগুলো ঘটনা বর্ণনা করা সম্ভব হবে না এই অনুষ্ঠানের মধ্যে। এই মুহূর্তে আমরা একটি আরো একটি কালাম আমরা শুনবো, এরপর সর্বশেষ কিছু ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা শুনব, যাতে করে ফিনিশিং হয়ে যায়, এবং আমরা আবারও চেষ্টা করি যা বলা হচ্ছে সেটা যেন আমরা আমাদের নিজেদের উপর নেই। হ্যাঁ, আমার প্রস্তুতি নিতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি ছোট ছিলাম এখন আমি মধ্যবয়সী হয়ে গেছি, আর কিছুদিন পর আমি বৃদ্ধ হবো এবং আমাকে মৃত্যুবরণ করতে হবে। তো চোখের সামনে সবকিছু হচ্ছে, যে আমাদেরকে মরতে একটি কালাম শুনিয়ে দিন ইনশাল্লাহ, এরপর আমরা সর্বশেষ কিছু কথা বলবো।
প্রিয় নবী চন্দ্র
মাশাআল্লাহ, আমরা আরো একটি নাতের রাসূল শুনলাম, সেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তিগাসা করা হয়েছে, মনের যে আবেদনগুলো রয়েছে সেগুলো জানানো হয়েছে। তো এইভাবে আমাদের করতে থাকা উচিত, সাহাবায়ে কেরাম এমনটাই করতেন, নিজেদের বেদনাগুলো, ব্যথাগুলো, ব্যাকুলতা, আবেদন সব কিছুগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করতেন, পেশ করতেন। তো আমাদেরও এরকমটা করা উচিত। যে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, সংক্ষিপ্তভাবে আরও একবার যাব রাকিব ভাইয়ের কাছে, সর্বশেষ কি মাদানী ফুল দিবেন? যে কবরের প্রথম রাত, এটা তো আসলে যেটা বলছেন ভাবতে অন্যরকম একটি বিষয় লাগে, কীরকম হবে সেখানে, মুনকার নাকিরও আসবে, প্রশ্ন করবে, তো সেই ব্যাপারে যদি কিছু বলেন।
আসলে সেই কবরের যে প্রথম রাত আপনারা শুনছিলাম, সেই প্রথম রাতের প্রস্তুতি যদি আমরা দুনিয়াতে ভালো করে না যাই, তাহলে সেই প্রথম রাতটি আসলে আমাদের খুবই ভয়াবহ যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে বলেছেন যে যদি কেউ সেই মৃত ব্যক্তির সম্পর্কে জানতো, তার কথা শুনতো, তাহলে সে তার জন্য কান্না না করে সে নিজের জন্য কান্না করতো। এবং হাদিসে পাকের মধ্যে এটা এসেছে যে টিসাদে সাইয়দুনা আবুল হাজ্জাজ সুমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে নামিয়ে দেওয়া হয়, তখন কবর তাকে লক্ষ্য করে বলে যে তোমার জন্য ধ্বংস হোক, যে তুমি কি জানতে না যে আমি হলাম অন্ধকার কবর, আমার এখানে আসতে হবে, তাও তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসে যে যাকে কবর কবর রাখা হয়েছে, যদি সে সৎ কাজের আদেশ প্রদানকারী হয়, যদি সে নেককার হয়, তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে? সে কবর বলল, আমি তার জন্য বাগান হয়ে যাব। তো এই যে কবর কার জন্য বাগান হবে, কবর কার জন্য শাস্তি হবে, শাস্তিময় হবে, কবর কি মায়ের মতো জড়িয়ে ধরবে, নাকি কবর এমনভাবে জড়িয়ে ধরবে যে হাড় চুর সব ব্যাঙ্গে চুরমার হয়ে যায়। তো এই যে কবরের শান্তিময় করা বা কবর শাস্তি থেকে বাঁচা, এটি আমাদের দুনিয়া থাকতে প্রিপারেশন নিতে হবে। আর এর প্রিপারেশনের জন্য প্রথমত হচ্ছে, একটি পন্থা হচ্ছে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করা সবসময়, এবং মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আসলে আমরা কবরের প্রস্তুতিকে আমরা নিতে পারবো, আমরা ভালো কাজের দিকে থাকতে পারবো। একটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যাক সংস্পর্শ অবলম্বন করা। এই দুইটা পয়েন্ট যদি আমরা নিই, তাহলে ইনশাল্লাহ আমরা আখিরাতের প্রস্তুতি আমরা খুব সুন্দরভাবে নিতে পারবো।
মাশাআল্লাহ। জি, রাজীব ভাইয়ের কাছে আসবো সর্বশেষ, দু একটি মাদানী ফুল যদি দেন, যে আসলে কি করণীয় রয়েছে, কি করা উচিত?
করণীয় তো আলহামদুলিল্লাহ আমাদের রাকিব ভাই বললেন, তো তার পাশাপাশি আমি বলবো যে মানুষ যে কবর জন চলে যায়, তো তাদের অবস্থা অনেক অসহায় হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরবাসীদের অবস্থা এমন যে কেউ ডুবন্ত পানিতে রয়েছে এমন অবস্থা। তারা আশাবাদী থাকে তার আত্মীয় স্বজন বা তার ভাই বোন তার সন্তান সন্ততি তার জন্য কিছু কিছু ইসালে সওয়াব করে দেয়।
খুবই চমৎকার,
কেননা মৃত্যুর পর এই একটি রাস্তা রয়েছে যে তাদেরকে শান্তিময় করে দেবে, তাদেরকে মানে শান্তিতে রাখতে হেল্প করবে। কেননা যখন তারা কোনো আত্মীয়রা বা তার ফ্যামিলি বর্গরা যদি তার জন্য ইসালে সওয়াব করে, তো তারা অনেক খুশি হয়। আর এমন খুশি হয় যে তারা অন্তর থেকে মানে এমন খুশি হয় যে দুনিয়ার কোনো সম্পদ তার কাছে আর কিছু এর আগে কিছু নেই, তারা এমনভাবে খুশি হয়। আর তারা আশাবাদী থাকে যে তারা আমার কাছে আসবে বা তারা ইসালে সওয়াব করবে। তো দর্শককে এটা বলবো আমরা যে যদি আমরা নিজের যারা মরহুম রয়েছে, যারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তার জন্য আমরা ইসালে সওয়াব করি। অনেক সময় দেখা যায় যে সন্তান বলে, আমি মা বাবার খিদমত করতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যদি কেউ প্রত্যেক শুক্রবার নিজের পিতা মাতাদের কবরে গিয়ে জিয়ারত করে এবং ফাতেখানি করে, অর্থাৎ কিছু পাঠ করে তাদের নামে ইসালে সওয়াব করে দেয়, তাহলে ওই পিতা মাতাকে ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রদান করে দিবেন, মানে পিতা মাতাকে সন্তুষ্ট করে দিবেন সন্তানের প্রতি, এমনটা হয়ে যাবে। তো আমাদের উচিত যে মরহুমদের জন্য আমরা যেন ইসালে সওয়াব করি। যেহেতু আজকে আমরা আলোচনা করলাম কবরের প্রথম রাত, তো যার প্রথম রাত খারাপ যাবে, হ্যাঁ, গুনাহের কারণে, তার তো স্টেপ কী হবে আল্লাহ ভালো জানে। তো এই জন্য আমাদের উচিত, দর্শককে এটাই বলবো, যেন আমরা বায়ান তো শুনেছি, তো ইসালে সওয়াব কাকে বলা হয়, যে আমরা যা নেক আমল করেছি তা আমাদের তা প্রথমে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়, তারপর সাহাবাই কেরামদের বারগায়, তারপর আল্লাহর ওলীদের বারগায়, এমন করে করে নিজের প্রিয়জন যারা ইন্তেকাল করেছে তাদের নাম নিয়ে আমরা ইসালে সওয়াব করে দিই, সওয়াবকে পৌঁছে দিই তাদের নামে। এতে কি কোনো কমতি হবে? হাদিস পাকের মধ্যে বলেছে, যদি কেউ ব্যক্তি একটি আমল করলো তার দশটি নাকি পেলো, আর সে একজনকে সেটা ইসালে সওয়াব করলো, তবে তার সওয়াবকে দ্বিগুণ করে দেওয়া হবে। আর তা যদি সে সমস্ত উম্মতের জন্য করে দেয়, উম্মত কত রয়েছে এটা গণনা করা পসিবল না, তো যদি উম্মতের জন্য ইসালে সওয়াব করে দেয়, তো উম্মতের সাথে তার একটি আমল যদি কাউন্ট করা হয় যদি সওয়াব পাওয়া যাবে, তা কিন্তু ইসালে সওয়াবের মাধ্যমে সম্পূর্ণ সওয়াব সে পেয়ে গেল, আর এতে সকল উম্মতরাও পেয়ে গেল। তো আমাদের উচিত যেন আমরা ইসালে সওয়াব নিজের মরহুমদের জন্য করি এবং সকলের জন্য করার চেষ্টা করি ইনশাআল্লাহ।
ইসলামের মধ্যে সহজতার এই বিষয়টি রয়েছে যে আপনি আমল করছেন পুরো উম্মতে মুহাম্মদে যারা রয়েছে, ইমান যারা রয়েছে বা শুরু থেকে শেষ এ পর্যন্ত যারা ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, প্রত্যেককে আপনি আপনার এই আমলের সব পৌঁছাতে পারেন। তো এর মধ্যে ফায়দা এটা রয়েছে, করেছেন এক নেকি সবাইকে আবার দেওয়ার কারণে আবার প্রত্যেক মরহুমের কে কাউন্ট যত হবে সে সম পরিবার আবার নেকি আপনি পাবেন। তো এটা একটা বড় অপরচুনিটি আমরা নিতে পারি। পাশাপাশি যারা মৃত্যুবরণ করে তাদের তালকিনের একটি ব্যবস্থা রয়েছে বা আজান দেওয়ার মাধ্যমে তালকিন করা, এটি উলামায়ে কেরামগণ বলেছেন। তো আমরা সেটিও করতে পারি, যেন তার জন্য মুনকার নাকি যে প্রশ্ন করবে সেটা যেন স্মরণে পড়ে যায় যে আসলে কোন প্রশ্নের উত্তর কী হবে। তো আমরা সেটাও চাইলে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি আমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিই, কবরের প্রস্তুতি নিই, আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার, দিনের উপর স্থায়িত্ব থাকার এবং ফরজ যে বিধানগুলো রয়েছে সেগুলোর উপর আমল করে পাশাপাশি সুন্নত নওয়াফিল বেশি বেশি করার তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।